তুমি কত সুন্দর, কি করে বোঝাই তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খোঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খোঁজে তোমার তুলনা তুমি নিজে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإن لك لأجرا غير ممنون وإن إنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين فلا تطع المكذبين صدق الله. الله العلي العظيم اللهم وعلى آله قوت عشق سے ہر پشت کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے اللہم صلی علی وعلى آل سيدنا مولانا محمد شبيب بلغ العلا كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه خيم فلك استادا أسينا مساه نبز هشتي تبش إمادا أسينا مساه بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى كاثوندا মাঠে অনুষ্ঠিত ইয়ং মুসলিম জেনারেশন কাথন্ডা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে হাজার তাওহিদি জনতাকে নিয়ে তোমার মরুদুলালের প্রতি কয়েকটুকু দোয়া ও সালাম পড়েছি আল্লাহ তাআলা সর্বপ্রথম এই দরুদ ও সালাম টুকুন 6000 মাইল দূরে শুয়ে থাকে নবজির রওজা মোবারকে পৌঁছিয়ে দাও গোটা পৃথিবীর এই কঠিন মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিম মুসলিমাত চিরবিদায় গ্রহণ করেছেন মেহেরবানি করে তাদের আরো ওর উপরে সব টুকুন পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা বিশেষ করে প্রসব বেদনা সহ্যকারিণী মা যার বিদায় হয়ে গেছেন জিন্দেগির সমস্ত গুনাগুলোকে মাফ করে দাও কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা খাস করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে রাতের আরামের ঘুম হারাম করে শীত উপেক্ষা করে যারা আসলেন বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না মা তার সন্তানকে ভুলে যাবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও ইয়া রব बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया तकब्बल मिन्ना इन्नका तस्समीउल अलीम उतुब अलैना इन्नका तत्तवाबुर रहीम सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वलहमदुलिल्लाहि रब्बिल आलमीन सतखीरा जलार সীমান্তবর্তী এলাকা কাথন্ডা ইয়ং মুসলিম জেনারেশন কর্তৃক আয়োজিত
ঐতিহ্যবাহী দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সভাপতি মঞ্চ অভিষ্ট হযরত উলামায়ে কেরাম ফজলা ইজাম, আজকের মাহফিলের বিশেষ করে যিনি প্রধান অতিথি, সাতক্ষীরার সদর নির্বাচনী এলাকার সাবেক এমপি, হাজার হাজার আলেমের উস্তাদ মোহতারাম মাওলানা অধ্যক্ষ আব্দুল খালেক মুদাজ্জিল্লাহুল আলী, সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দীন প্রিয়, কোরআন প্রিয়, কোরআন প্রেমিক, তাওহীদের পতাকাবাহী, তাওহীদ পন্থী, আমার অত্যন্ত কাছের আপন ভাই, দীনই ভাই, এবং পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আন্তরিক ভক্তিপূর্ণ হৃদয় নিংড়ানো প্রাণ খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে মনিব, যে খালেক, যে মালেক, যে রাজ্জাক, যে গফ্ফার, যে সত্তার, যে কাহার, আমাদেরকে এমন একটি জান্নাতের বাগান, পার্ট অফ হেভেন, জান্নাতের এমন একটি বাগিচায় যে প্রভু কবুল করে নিলেন, সেই প্রভুর দরবারে আমরা সবাই অবনত চিত্তে শীর্ণত করে প্রাণ খুলে মহাব্বতের সাথে কণ্ঠ উজাড় করে কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে আমরা একতাবদ্ধ হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আসুন, এমন একটি জায়গায় আজকে আমরা হাজির হয়েছি যেই জায়গাটা পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, আলহামদুলিল্লাহ বলুন। এর চাইতে শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ আয়োজন পৃথিবীতে আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? আসুন আমরা কোরআন শুনি। যতক্ষণ এখানে আছি রহমতের ভিতরে আছে, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যে ব্যক্তি প্রাতবেলা, যে ব্যক্তি দিনের বেলা কোরআনে কারিমের একটি আয়াতের দর্শ শোনার জন্য, ব্যাখ্যা শোনার জন্য, অর্থ শোনার জন্য, তরজমা বুঝার জন্য, যে ব্যক্তি দিনের বেলা তার ঘর থেকে বের হয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব তার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হয়। আর যদি রাতের বেলায় যায় সওয়াব তো আরো বেশি হতে থাকে। এমনকি যেই জায়গায় কোরআনে কারিমের আলোচনা হয় তার চতুর্পার্শ্ব দিয়ে রহমতের ফেরেশতারা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যান আর আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন, আল্লাহ তাআলা এই সকল বান্দাগুলো তোমার কোরআন, তোমার কিতাব, তোমার ভাষা, তোমার কিতাব বুঝার জন্য, জানার জন্য, তোমাকে চেনার জন্য, তোমার সৃষ্টি বুঝবার জন্য, তোমার আয়াতের তাফসির শোনার জন্য আসছে, আল্লাহ তাআলা মেহরবানি করে এই সকল বান্দার তাম জিন্দেগির সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। রহমতের ভিতরে আজকে আমরা আছি, বিশাল রহমত। ফাইদা কুরিআ আল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের আলোচনা হবে চুপ মেরে নড়াচড়া না করে কোরআন শুনো, এই হুকুমটা কার? আরো জোরে বলেন, কার? কোরআন থেকে আজকে আমরা কথা বলবো। কোরআন এর ভিতরে যে আয়াতগুলো আছে কথাগুলো কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাকের, আল্লাহর কথা। আল্লাহর কথার চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আর আছে? পৃথিবীতে আর নাই। আর এই কোরআন কিন্তু শুধু আলেমরা পড়বে না, আমি আপনি ছোট বড় বৃদ্ধ অবাল বৃদ্ধ বনিতা সবাই পড়বে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কিছু কিছু লোক আছেন তারা বলেন যে কোরআন শুধু আলেমরা পড়বে, সাধারণ মানুষ পড়ার কোনো দরকার নাই। না, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সবার জন্য কিতাব। এই কিতাব কঠিন কিনা, এই কিতাব সহজ কিনা, কঠিন কিনা, এই প্রশ্ন কোরআনকে যখন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন, তোর পড়াটা, তোকে বোঝা, তোকে জানা সহজ না কঠিন, কোরআন তুই বলে দে। কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয়। কি জানায় দেয়?
ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকির।
বান্দারে, আমি তোমার জন্য কিতাবকে, কোরআনকে শ্রীহীন করি নাই, আড়ষ্ট করে দেই নাই, কষ্টকর কোনো কিতাব বানায় দেয় নাই। আমি তোমার জন্য এই কিতাবকে, এই কোরআনকে অতীব সহজ থেকে সহজতর আকারে তোমার জন্য আমি নাজিল করে দিয়েছি। একটা ছোট্ট বাচ্চা, 5 বছর 6 বছর, এই রকমের ছোট্ট বাচ্চার সিনার ভিতরেও 30 পারা কোরআন ঢুকায় দিয়েছেন কে? আল্লাহ পাক। জেনে খুশি হবেন, আমার দেশে শুধু নয়, গোটা পৃথিবীতে আজ হাফিজ কোরআনের সংখ্যা হলো প্রায় 5 কোটি। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 কোটি হাফিজ কোরআন, মাথার ভিতরে কোরআন আছে। কোরআনকে যতই জ্বালায় দেওয়া হোক না কেন, কোরআনকে যতই পড়ায় দেওয়া হোক না কেন, বগুড়ার মাটিতে আমার চোখের সামনে এক শ্রেণীরা কোরআন পড়েছিল আজ থেকে 5 বছর আগে। কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল। যারা কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক জবাব দিয়েছেন, ঠিক না? কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে পৃথিবীতে কোনো জাতি কোনোদিন টিকে থাকতে পারেও নাই, পারবেও না, কোনোদিন পারবে না। কারণ কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলেন আল্লাহ পাক। কোরআন আমি নাজিল করেছি, কোরআনকে যতই জ্বালায় দাও না কেন, কোরআনের আন্দোলনকে যতই স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করো না কেন, কোরআন কি মানুষের সিনার ভিতর থেকে উৎখাত করতে পারবে না? আমি আল্লাহ এমন জায়গায় সেভ করে দিয়েছি, কম্পিউটারে তো সেভ করি নাই, কোনো বইয়ের ভিতরে সংরক্ষণ করি নাই, এমন জায়গায় কোরআন ঢুকায়া দিলাম যে মানুষের মাথার ভিতরে 30 পারা কোরআন আমি আল্লাহ উঠায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীতে কোনো কিতাব নাই যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ আছে, কোনো কিতাব পৃথিবীতে নাই। রামায়ণ পড়েন, মহাভারত, তারপরে গীতা, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যত কিতাব আছে, যত বই আছে, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে হুবহু, এমন কোনো কিতাব পৃথিবীতে নাই, শুধু কোরআন, শুধু কোরআন। দ্য হলি কোরআন ইজ দ্য পাওয়ারফুল টু অ্যান অফ কনকিয়ার দ্য ট্রিটস, মানুষের মনকে জয় করবার ক্ষেত্রে এক অনন্য মহৌষধ হলো কোরআনে কারিম। এই কিতাব ছাড়া পৃথিবীর কোনো কিতাব পড়ে এত মজা পাওয়া যাবে না। ইসলাম মানে ভারসাম্য রক্ষায় বিশ্বাসী। আমার দেশের কবিরা কবিতা লিখতে লিখতে শেষমেশ বলি ফেলে, কবিতা লিখি লিখলাম ঠিক, কিন্তু শেষমেশ বুঝলাম আল্লাহ বলতে কিছুই নাই। আজকের দর্শন পড়ি নাস্তিক হয়ে যায়, সেই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলছেন, শিকোয়া জবে শিকোয়ার ভিতরে রহ গেয়া রসমে আজান না রহে রুহ বেলালি, ফলসফা রহ গেয়া তলকি গজালি নহ রহি। আজকে আজান আছি, আজান চলতেছে বাইতুল মুকাররম থেকে, আজান চলতেছে সাতক্ষীরার কেন্দ্রীয় জায় মসজিদ থেকে, সুমধুর সুরে আজান আসতেছে ঠিক, কিন্তু সেই আজানের ভিতরে বেলালের সেই রুহুটা আর পাওয়া যায় না। হযরতে বেলাল আজান দিতেন, কণ্ঠ ছিল তার দুর্বল, আজান যখন দিতেন ভাঙ্গা ভাঙ্গা সুরে আজান হতো। তিনি ছিলেন আজমি মানুষ, আদি ভাষার মানুষ তিনি ছিলেন না। আজান যখন দিতেন সিনকে সিন বলতেন, আবার সিনকে সিন বলতেন, সিনকে সিন বলতেন, আশহাদুর জায়গায় আশহাদু হতো, স্পষ্ট করে বলতে পারতেন না, কালো কুসকুসে মানুষ, দাঁতগুলো এলোমেলো, চুলগুলো লম্বা লম্বা খালি গায়ে থাকতেন, কাপড় চুপড় ছিল না। কিন্তু আমার নবীজি কালো এবং ধলার ভিতরে পার্থক্য দূরীভূত করে দিলেন। আমার নবীজি ছিলেন চাঁদের মতো উজ্জ্বল, চাঁদের চেয়ে উজ্জ্বল। আর আমার নবীজির পাশে ইমাম ছিলেন রসুল, আর মুয়াজ্জিন ছিলেন বেলাল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কালো ধলাম উঁচু নিচু সব কিছুর ব্যবধান দূর করে দিলেন। সেই বেলাল যখন আজান দিলেন, কোন কোন সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহি, বেলাল তো আজান দেয় কিন্তু আজান তো স্পষ্ট হয় না, আজকের থেকে বেলাল আর আজান দেবে না। আমার নবীজি বাধ্য হয়ে শিকার হয়ে গেলেন, আরেকজন সাহাবীকে ফজরের সময় দাঁড়ায় দিলেন, আজান দাও। যখন ওই সাহাবী আজান দিলেন, আজান দিলেন ঠিক সেই দিনের আজান আল্লাহর দরবারে কবুল হয় নাই, কারণ বেলাল ইসলামের জন্য যা করেছেন, হযরতে বেলালের রক্ত একদিকে পৃথিবীর সমস্ত মসজিদের রক্ত একদিকে, বেলালের রক্তই বেশি ভারী আমার আল্লাহর দরবারে হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নির্যাতন, তার প্রতি যে অত্যাচার করা হয়েছে, গোটা পৃথিবীর সমস্ত অত্যাচারিত মাজলুম নেতাদের যে অত্যাচার করা হয়েছে, সমস্ত অত্যাচারকে একদিকে, আর বেলালের অত্যাচারকে যদি একদিকে করা হয়, বেলালের অত্যাচারের দিকটাই বেশি ছিল, অত্যাচারিত বেশি হয়েছেন তিনি। সেই বেলাল আজান দিচ্ছেন না, স্কিপ সকাল হয় না। আমার নবীজি অপেক্ষায় থাকলেন, কি হলো সকাল হয় না কেন? সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিসসালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি জানো কে আজান দিল? আরশে পৌঁছে নাই, আজকে তার আজান আরশে যায় নাই, সুতরাং গতকালকে যে আজান দিয়েছিল সেই বেলালকে দিয়ে আজকে আজান দিয়ে দে, আমার আল্লাহর দরবারে সুর যায় না। আমার আল্লাহর দরবারে যায় হলো তাকওয়া। কি যায়? তাকওয়া, পরহেজগারি যায়। বেলালের সুর ছিল না, চেহারার সৌন্দর্য ছিল না, কিন্তু দিলটা ছিল ধবধবে সাদা। সুবহানাল্লাহ বলে। বেলাল রাসূলকে এত ভালোবাসতেন, যখন তিনি মক্কা বিজয় করলেন সবচেয়ে বেশি আগে রাসূলের পিছে পিছে বেলাল, হুজুর যান হুজুর যান, এত পাগল। মক্কায় ঢুকলেন, ঢুকিয়ে আগে বেলালকে বললেন, বেলাল এদিকে আসো এদিকে আসো, এখন তোমার ফাংশন শুরু হবে, তুমি কি করবা দেরি করো না, তাড়াতাড়ি কাবা শরীফের উপরে দাঁড়াও। তিনি কাবার ওয়ালের উপরে দাঁড়ালেন আর বললেন, বেলাল প্রাণ খুলে, আজান তো দিতে পারো নাই কোনোদিন, প্রাণ খুলে দেওয়ালের উপরে দাঁড়ায় আজান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বেলাল, সেই বেলালের আজানের সুর কি আজকে আছে বলেন? আজানের সুর আছে নাই? তেমনি আজানের সুর আছে কিন্তু বেলালের রুহুটা নাই। আবার দর্শনও আছে, ফিলোসফিও আছে, দর্শনও আছে। দর্শন পড়ে ইমাম গাজালি আল্লাহর ওলি হয়েছিলেন, আর আজকের দর্শন পড়ে নাস্তিক হয়ে যায়। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, ইমাম গাজালির সে দর্শন আজকের সমাজে আর নাই। কেন হচ্ছে এরকম? এর মূল কারণ হলো, এক শ্রেণীর মানুষ কোরআনকে শুধু পড়তে চায় কিন্তু বুঝতে চায় না, আছে না নাই? কোরআনকে শুধু পড়তে চায় কিন্তু বুঝতে চায় না, কোরআনকে শুধু তেলাওয়াত করবে কিন্তু বুঝতে চাবে না। এটাও একটা ইহুদি খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র। কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে, সবচেয়ে সূক্ষ্ম ষড়যন্ত্র এটা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর জন্য কিতাবকে সহজ করে দিলাম, কে তোকে কঠিন বানায়া দিল? কোরআন পড়বি মজা পাবি, ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কিতাবের ইত্তেবা করবে, অনুসরণ করবে, মেনে চলবে, যারা এই কিতাব চোর চুরি করলে হাত কেটে দাও, জেনা করে জেনা করলে পরে পাথর মেরে শেষ করে দাও, যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করো, এই সকল বিধানের জন্য যারা সংগ্রাম মুজাহাদা চালাবে চেষ্টা চালাবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা হয়ে যাবে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউসের মেহমান।
আমার ভাইয়ের
সেই কোরআন যেন না শুনতে পারে এর জন্য চেষ্টা চালাচ্ছে ইহুদি খ্রিস্টান, কিছু কিছু ইজম ঢুকায় দিছে, নামাজ পড়বা কিন্তু কোরআন বুঝবা না, রোজা রাখবা কিন্তু কোরআনের বিরোধিতা করবা, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে চলে যাবা, এমন শ্রেণীর লোক আছে না নাই? আছে। নামাজও পড়ে আবার ওই দিকে যায় কোরআনের যারা আন্দোলন করে তাদের বিরোধিতাও করে, এরকম শ্রেণীর লোক সমাজে কম না বেশি? বেশি বেশি বেশি। সাতক্ষীরাই নাই, সাতক্ষীরার মানুষ ভালো আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইয়েরা এই কোরআন বাংলা ভাষার চাইতে সহজ, বাংলার চাইতে হাজার গুণে সহজ। কোরআন যখন তেলাওয়াত করে শুধু বাংলাদেশের মুসলমান নয় গোটা পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষ, 4,500 ভাষাভাষী মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় সেই সময় সমস্ত ভাষাকে ওভারটেক করে এমন সুন্দর ভাষায় তারা কথা বলে, এমন সুন্দর ভাষায় তারা তেলাওয়াত করে, সবাই একভাবে এক সুন্দর করে বলে ফেলে, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ রব বিলআলামিন। এই জায়গায় কি টান কম বেশি হয়? এইরকম তো মনে হয় না যে পড়ছি আজকে একরকম, আজকে নোয়াখালীর টানে কোরআন পড়বো হবে না। ইংরেজি ভাষাভাষী মানুষ তারাও যখন কোরআন পড়ে সুন্দরভাবে তেলাওয়াত করে এই কোরআনের ভাষাকে এমন সুন্দর করে সৃষ্টি করলেন মহান রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমার জন্য কোরআন কি বাংলায় নাজিল করলাম না, ইংরেজিতে নাজিল করলাম না, হিন্দিতে নাজিল করলাম না, উর্দুতে নাজিল করলাম না, এমন একটা ভাষায় নাজিল করে দিলাম, আরবি ভাষায় নাজিল করে দিলাম, গোটা পৃথিবীর সমস্ত যিহোবা এই কোরআন সুন্দর করে পড়তে পারবে। আমার ভাইরা সেই কিতাব সেই কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআনের সঙ্গে আমাদের সহবত থাকতে হবে, সম্পর্ক অটুট রাখতে হবে। আমার ভাইরা সেই কিতাব থেকে আমরা কিছু কথা বলতে চাই, শুনতে চাই। এই কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র আজকের নয়, অনেক আগের, ঠিক কি না? কাফেররা বলেছে কি, কাফেরদের কথা, কাফেরদের দফা হলো একটাই, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. حميم شزدار بيتو راشت كفر در اكتاي دابي اكتاي كثا لا تسمعو تمرا سربن كورونا شنت جيونا كون كثا شنت جيونا قرآن ار كثا شنت جيونا والغوا فيه لعلكم تغلبون آشا كورا جاي تمرا بجوي ہوئے جابه। তারা তো জানতো কোরআনের আকর্ষণটা কি আকর্ষণ, এই কোরআনের আকর্ষণ থেকে বিকর্ষণে যদি নিয়ে আসতে পারা যায় আমাদের ব্যবসা জমজমাট হবে। যখন তারা এই আন্দোলনের ডাক দিল তাদের পক্ষেও কিছু লোক চলে গেল, আমার নবীর পক্ষেও কিছু লোক আসলো, এই যে হক বাতিল, এই দ্বন্দ্ব পৃথিবীর চিরন্তন ইতিহাস, এটাই শুধু খান্ত নয়, আমার নবীজির মৃত লাশ নিয়েও পর্যন্ত ইহুদিরা ষড়যন্ত্র করেছে, দিনকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আমার নবীজি এন্তেকাল করলেন, এন্তেকালের বেশ কিছুদিন পরে আমার নবীজি কি তার হুজরাখানায় মসজিদে নববীর পাশে তাকে শায়িত করা হয়েছে, সেই জায়গায় তার কবরস্থান, সেই কবর থেকে তার লাশ চুরির দুঃসাহস পর্যন্ত করেছিল ইহুদি খ্রিস্টানেরা, শুনেন নাই? ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্র আজকের নয়, এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে কোনো নতুন বিষয় নাই, থাকতেই পারে আসতেই পারে, আমার নবীজির লাশ চুরির দুঃসাহস পর্যন্ত তারা করেছিল। আমার নবী ইন্তেকাল করার পরে খ্রিস্টানরা চিন্তা করলো, ইহুদিরা চিন্তা করলো, মুসলমানদের হার্ট হলো একজন, মুসলমানদের কলিজা হলো একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা তো মারা গেছে, এই মানুষটা মারা গেছে, তার লাশটা তো মদিনার মাটিতে আছে, তোমাদের মধ্যে কে আছো? যেই লোকটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে পারবে তাকে মহাপুরস্কারে দেওয়া হবে, সেই লাশটা যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের ব্যবসা জমজমাট হবে, মুসলমান থেকে মানুষ আমাদের ধর্মে চলে আসবে। এই রকম ষড়যন্ত্র করে তিনজন প্রতিনিধি পাঠায় দিল। তিনজন প্রতিনিধি যখন পাঠায় দিল পবিত্র মদিনায়, মদিনার মাটিতে যখন তারা পা দিল, তাদের চাইতে সুফি মানুষ মদিনার মাটিতে আর কেউ নাই, এমন সুন্দর লেবাস তাদের, সুন্দর পোশাক নিয়ে, সুন্দর লেবাস নিয়ে যখন তারা মদিনায় চলে আসলো, মদিনার মাটিতে যখন পা দিল, মাথাইয়া বড় পাগড়ি, বিশাল বড় জুব্বা, কিন্তু খ্রিস্টান কিন্তু ইহুদি, বিশাল বড় জুব্বা লাগায়া, ইয়া বড় দাড়ি লাগায়া, মসজিদে নববীর প্রথম কাতারে বসে শুধু নামাজ পড়ে আর জিকির করে, নামাজ পড়ে আর জিকির করে সারাদিন, এই কাজ, কেউ দাওয়াত দিলে বলে যাওয়া যাবে না, গেলে পরে বুজুর্গি নষ্ট হবে, সমস্ত মানুষদের মধ্যে প্রচার হয়ে গেল, তিনজন বিদেশি মেহমান তারা এত বড় বুজুর্গ, সবসময় জিকির আজগারে থাকে, নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে, রাত্রেও ঘুমায় না, দিন যেতে থাকলো, তারা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই রওনাটা উদ্দেশ্য সফল করার জন্য দিনের বেলা নামাজ পড়ে, আর সন্ধ্যা রাত যখন হয়ে যায় তখন তারা সুড়ঙ্গি খনন করা শুরু করে। আমার নবীজির লাশের ঠিক 20 হাত দূর থেকে গর্ত খনন শুরু করে দিল, সুড়ঙ্গি শুরু করে দিল, গর্ত খনন করে করে 1 হাত 2 হাত করে রওনা দেওয়া শুরু করলো, উপরে যায় নামাজ রাখে, কাঠ দিয়ে উপরে ঢেকে রেখে যায় নামাজ রেখে দেয়। আমার নবীজির মসজিদ তো এখন যে পাকা হয়েছে এরকম পাকা তো সেই সময় ছিল না। আমার নবীজি যখন মসজিদটা বানিয়েছিলেন, দুইজন সাহাবীর কাছ থেকে কিনে নিয়ে খেজুরের গাছ দিয়া আমার নবীজি মসজিদ বানিয়েছিলেন, ফ্লোরটা ছিল কাঁচা। আমার নবীজির যখন মৃত্যুবরণ তিনি যখন করলেন, তার কবরস্থান ছিল কাঁচা, 20 হাত দূর থেকে গর্ত খনন করা শুরু করলো, সুড়ঙ্গি করা শুরু করে দিল, সুড়ঙ্গি যখন শুরু করল, রাত যখন হতে থাকে ওই কাজটা শুরু করে, দিনের বেলায় নামাজ পড়ে, এই করে করে ধীরে ধীরে যখন দিন যেতে থাকলো, রাত যেতে থাকলো, একদিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন, এই করে করে 1 হাত করে করে 2 হাত করে করে 10 হাত পর্যন্ত চলে গেল। আর মাত্র কয়েক হাত গেলে পরেই আমার নবীজির লাশ তারা পেয়ে যাবে, তাদের ব্যবসা জমজমাট হয়ে যাবে, আল্লাহর পরে যার স্থান সেই বিশ্বনবীর লাশ যদি আমরা পেয়ে যাই, মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, দিন বিপন্ন হয়ে যাবে, মুসলমানরা তাদের নেতৃত্ব হারায় ফেলবে, চিন্তা করেন ষড়যন্ত্র কত বড়, কি বিশাল দুঃসাহস নিয়ে তারা রওনা দিয়েছে। পৃথিবীর সমস্ত আম্বেকেরাম তারা যারা শুয়ে আছেন তাদের দেহ মাটি কখনো গ্রাস করবে না, তাদের দেহ কোনো মাটি ভক্ষণ করতে পারবে না, তারা জীবিত, জোরে বলেন সুবহানাল্লাহ, তাদের লাশটা দেহ পচবে না, মাটি কখনো হজম করতে পারবে না। আমার নবীজি মদিনার মাটিতে শুয়ে আছেন, আর মাত্র কয়েক হাত বাকি আছে, তারা ইতিমধ্যেই পেয়ে যাবে। আমার নবীজির সঙ্গে সঙ্গেই সেই সময়ের একজন শ্রেষ্ঠ একজন বুজুর্গ শাসক ছিল বাদশাহ নুরুদ্দিন, বাদশাহ নুরুদ্দিনকে রাত্রেবেলা স্বপ্নে দেখায় দিলেন। আমার নবীজি বললেন, ও বাদশাহ নুরুদ্দিন, এই কয়েকদিন যাবত তিনজন লোক আমার রওজা শরীফের পাশে, আমার লাশের পাশে, আমি যেখানে শুয়ে আছি ঠিক তার পাশে থেকে, মসজিদ নববীর ভিতর থেকে দিনের বেলা তারা নামাজ পড়ে, রাত্রেবেলা আমার লাশটাকে চুরি করার জন্য তারা সুড়ঙ্গি খনন করছে, গর্ত খনন শুরু করে দিয়েছে, ইতিমধ্যে তারা অনেক দূর পর্যন্ত আগায় আসছে। ও বাদশাহ নুরুদ্দিন, ওই তিনজন চেহারার অধিকারী যারা, ওই তিনজনকে তোমার সামনে প্লেস করে দিলাম, এই তিনজন ছবি, তিনজন চেহারার এই রকম আকৃতির, এই তিনজনকে যেখানে পাইবা সঙ্গে সঙ্গে কতল করে দিবা। বাদশাহ নুরুদ্দিন ঘুম থেকে জায়গা পেয়ে গেলেন, আর আল্লাহর শুক্রিয়া আদায় করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, উযু করে নামাজ পড়লেন, আর চোখের পানি ফেললেন, বললেন আয় আল্লাহ তাআলা, জীবনে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, এই চক্ষু দিয়ে স্বপ্নে কখনো নবীজিকে দেখি নাই, সরাসরি দেখতে পাই নাই, আমি একজন অধম বান্দা, তোমার নবীজিকে দেখতে পারলাম, মেহরবানি করে আমার চক্ষুটাকে তুমি শীতল বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বাদশাহ নুরুদ্দিন এই যখন স্বপ্নটা দেখলেন, দুই দিন চলে গেল, মদিনার প্রত্যেকটা মানুষের সঙ্গে বাদশাহ নুরুদ্দিন দেখা করলেন, কথা বললেন, কিন্তু তালাশ করে তন্ন তন্ন করে তিনি খুঁজতে খোঁজা শুরু করলেন, কিন্তু তিনজন পরিচিত চেহারা নবীজি যে দেখা যাচ্ছিলেন সেই পরিচিত চেহারাগুলো তার নজরে পড়ছে না, তন্ন তন্ন করে খুঁজতেছেন, কাউরে তিনি খুঁজে পান না। বাদশাহ নুরুদ্দিন চিন্তায় পড়ে গেলেন, আমার নবীজি তো বিশাল দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনও যদি ব্যর্থ হয়ে যায়, এর চাইতে চরম ব্যর্থতা আর কি হতে পারে। এই তিনজন কি আবার বের করার জন্য আবার তদন্ত কমিটি বের করলেন, আবার তদন্ত কমিটি যখন এক জায়গায় হয়ে গেল, এবার তিনি বললেন ঠিক আছে, আবার তোমরা তালাশ করো, দেখো তো আর কেউ বাদ আসে নাকি দাওয়াতে, আমি যাদেরকে বলেছিলাম তারা তো সবগুলো আসে নাই, আমার বিশ্বাস এটা, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল। শেষ পর্যন্ত বাদশাহ নুরুদ্দিন নিজেই মদিনার মসজিদে চলে গেলেন, একজন লোক খবর দিল, বাদশাহ নুরুদ্দিন আমরা তো মদিনার সমস্ত মানুষগুলো আপনার দাওয়াত গ্রহণ করেছিলাম, কিন্তু লক্ষ্য করেছি মদিনার মসজিদের ভিতরে তিনজন অত্যন্ত বুজুর্গ মানুষ, তারা যায় নাই, বুজুর্গ বুঝলেন, এত বুজুর্গ, বিশাল বড় টুপি, ইয়া বড় দাড়ি, বুজুর্গ মানুষ। আমার ভাইয়েরা, এবার বাদশাহ নুরুদ্দিন তার ভিতরে সাহস জন্মায় গেল, তিনজন মানুষ যখন বলেছে আমার নবীজি তিনজনকে দেখায় দিয়েছেন, একটা শখ মিলে গেল, একটা প্ল্যান মিলে গেল, তিনজনকে আমাকে একটু দেখায় দাও। বাদশাহ নুরুদ্দিন ডাকলেন, ওই তিনজনকে ডাক দাও, তাদেরকে ডেকে আনা যায় না। একজন এসে বলতেছে, বাদশাহ নুরুদ্দিন তারা খুব বুজুর্গ, এখন তারা এসকে আছে, কিসে আছে, এসকে মানে জেকেরে আছে, তারা এখন আসতে পারবে না। বাদশাহ নুরুদ্দিন এবার আর দেরি করলেন না, পুরা সন্দেহ তার ভিতরে ঢুকে গেল, দ্রুত তিনি মসজিদ নববীর ভিতরে ঢুকলেন, মসজিদ নববীর ভিতরে ঢুকে তাদের মাথাটা ঘোমটা দিয়ে ঢাকা ছিল যেন কেউ না দেখতে পারে, একটা লোকের উপরের ঘোমটা, উপরের যে কাপড়টা ছিল সেই কাপড়ের আবরণটা খুলে ফেললেন, খুলে ফেলার সঙ্গে সঙ্গেই তিনি লক্ষ্য করলেন, আমার নবীজি বলেছিলেন তাদের চক্ষুগুলো নীল হবে, নীল বরণের চক্ষু বিশিষ্ট তিনজন লোক তোমার সামনে, তুমি যদি পাওয়াদেরকে কতল করবা, আমার নবীজির দেখানো স্বপ্নে ব্যক্তির সঙ্গে তাদের চেহারার হুবহু মিল থেকে গেল। আল্লাহু আকবার বলেন। এবার শত্রু তিনি তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, আর বললেন তোমরাও কৌশল করো, আমার আল্লাহও কৌশল করেন, তোমাদের কৌশল ব্যর্থ, আমার আল্লাহর কৌশল বিজয়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমরা এক কদমও নড়তে পারবা না, এক কদমও নড়তে পারবা না, এখন বলে দাও কোন দিক দিয়ে গর্ত খনন করেছ, সেই গর্ততে আমার ঢুকতে হবে। এবার বাদশাহ নুরুদ্দিন যখন বললেন, তাদের মধ্যে একজন বলে ফেললো, বাদশাহ নুরুদ্দিন বলতে পারে বলবো, কিন্তু অনুরোধ আমাদেরকে মারবা না, কে মারবো কি মারবো না এরপরে হবে, তুই আগে দেখা। এমন সুন্দর করে সাজায় রাখছে, সুন্দর করে জায়নামাজ বিছায়া রাখছে, বোঝার মতো ক্ষমতা নাই, এমন জায়গা থেকে একটা গর্ত বের হয়ে আসলো, বোঝার মতো কোনো ক্ষমতাই নাই, একটা বের করে দিল গর্ত। বাদশাহ নুরুদ্দিন সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকলেন, সুড়ঙ্গের ভিতরে ঢুকতে ঢুকতে এমন দূর পর্যন্ত চলে গেলেন, ওই শত্রুরা এমন কাছ পর্যন্ত চলে গিয়েছিল, আমার নবীজির লাশ পেতে মাত্র এক হাত বাকি ছিল, আর মাত্র এক হাত বাকি, সঙ্গেই তারা লাশ পেয়ে যেত। বাদশাহ নুরুদ্দিন ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকার পরে মাত্র যখন এক হাত বাকি দেখলেন, মাটি কিছু ভেঙ্গে পড়েছে, আর আমার নবীজির সুন্দর দুখানা পা চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে। বাদশাহ নুরউদ্দিন দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আমার নবীজির দুটা পা জড়ায়া ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, অনেক নাম শুনেছি, অনেক গুণগান শুনেছি, কিতাব পড়েছি, তোমার সম্মান বুঝেছি, আয় রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহি, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কোথাও যদি না স্থান হয়, আমি অধম নুরউদ্দিনকে আপনার পায়ের তলায় আমাকে স্থান করে দিয়ে। আমার ভাইয়েরা, ষড়যন্ত্র আজকের নয়, অনেক আগের ষড়যন্ত্র। এরা কি করে নাই? ইহুদিরা আমার নবীজিকে দিনে রাতে সব সময় ডিস্টার্ব করেছে। সেই ইহুদির বাচ্চারা এখন আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আমিন। এ দেশ কিন্তু খান জাহানের, এ দেশ কিন্তু শাহজালালের, এ দেশ কিন্তু হাজার হাজার আউলিয়ার, এ দেশ মাহিসার বলখির, এই দেশ শাহপুরানের, এই দেশ, এই দেশে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র বাংলার চোদ্দ গুণে তাওহিদি জনতা সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা কৌশল অবলম্বন করবে, আমরা আল্লাহর সৈনিক হয়ে তার মোকাবেলা করব। সবাই কি রাজি আছেন? যারা যারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখান। আমার ভাইয়েরা, সেই জন্য জীবনের সব চেতনা ছেড়ে দিয়া যে যা বলে বলুক, সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া একমাত্র কোরআনের দিকে, ইসলামের দিকে চলে আসতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন আইনের দিকে দৌড়ালো, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, যত জম পৃথিবীতে মানব রচিত মতবাদ আছে 70-80টা, এই সকল তৈরি করা মতবাদের দিকে যারা দৌড়ালো, দৌড় মেরে মেরে সারাটা জীবন আন্দোলন করলো, মিছিল করলো, মিটিং করলো, নামাজ পড়ে যদি কপাল কালো বানায় ফেলে, হাজরা আসওয়াদের মতো যদি কালো বানায়, আমার ভাইয়েরা, আমাদের কোনো শক্তি নাই, শক্তি শুধু আল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের ক্ষমতা শুধু আল্লাহ। আল্লাহ যেই দিকে আছে সব সেই দিকে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের প্রেরণা, আমাদের সাহস, আমাদের শক্তি হলেন, আমাদের আদর্শ হলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ রাসূল আকরাম নবী মুকাররাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সমস্ত আদর্শ ছেড়ে দিতে হবে, সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া, সমস্ত আদর্শ ছেড়ে দিয়া একটা আদর্শের দিকে আসতে হবে। সেই আদর্শ হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা সেই রাসূলকে প্রতীক হিসাবে গ্রহণ করি, সেই রাসূলকে যদি আদর্শ হিসাবে গ্রহণ করে নেই, আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ পর্যন্ত নাই। আমার নবীজির ভিতরে কি ছিল না, প্রত্যেকটি দিক এবং বিভাগ তার মধ্যে অটুট ছিল, মজবুত ছিল। আমার নবীজ আদর্শ একজন মুজাহিদ ছিলেন, আমার নবীজি আদর্শ স্বামী ছিলেন, আমার নবীজি আদর্শ নানা ছিলেন, আমার নবীজি আদর্শ শিশু প্রিয় নবী ছিলেন, আমার নবীজি আদর্শ একজন বীর ছিলেন, তার চাইতে শ্রেষ্ঠ বীর, তার চেয়ে বেশি শক্তি রাখতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নাই, কোনোদিন আসবেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় জায়গা ছিল, আমার নবীজি যখন সেজদায় যেতেন তখন তিনি আস্তে করে গিয়ে নবীজির ঘাড়ের উপরে বসতেন। সুবহানাল্লাহ বলেন, নবীজির ঘাড়ের উপরে যে বসতেন, আমার নবীজি বিরক্ত হতেন না, সেজদায় লম্বা সেজদা দিয়ে দিতেন, কারণ লম্বা সেজদা দিতে পছন্দ করতেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত লম্বা সেজদা দিতেন যে সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল বুঝি সেজদা থেকে কখনো উঠবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সময় বসে থাকতেন, আমার নবীজি সেজদায় এত লম্বা থাকতেন, হুসাইন আগেই উঠে আসতো, রাসূলের সেজদা শেষ হতো না, এত লম্বা সেজদা তার ছিল। আমার নবীজি যত চাওয়া ছিল সমস্ত চাওয়াগুলো আমার নবীজির সেজদার মধ্যে চেয়েছেন, সমস্ত চাওয়া সেজদার ভিতরে। সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বেশি রাত জেগে নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। একদিন আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, মসজিদে নববীর ভিতরে বসে থেকে ভাই জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আমার নবীর সঙ্গে দেখা করতে আসছেন। তিনি মাঝে মাঝে বিভিন্ন সুরত ধারণ করে আসতেন, মাঝে মাঝে একজন সাহাবীর সুরত ধারণ করে আসতেন, দাহিয়ে কালবি নামে একজন সাহাবীর সুরত ধারণ করে আসতেন, মানুষের আকৃতি নিয়ে আসতেন। তিনি আমার নবীজির সামনে বসে আছেন, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকেছেন। ঢুকে আমার নবীজির সঙ্গে কথা বলবেন, সঙ্গে সঙ্গে আমার নবীজি বলেন, হুসাইন তুমি কি এই লোকটাকে চিনো, আমার সামনে যে বসে আছে নাকি কি তুমি চিনো? কে না না, এই লোকটাকে চিনি, মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব তো ভালো না, মতলব ভালো না। কেন, কি হয়েছে? কে না না, সব সাহাবি আসে একরকম ভাবে, আর এই সাহাবি আসে আরেক রকম ভাবে। কি আরেক রকম ভাবে? কে না না, যখন আপনার কাছে অনেক সাহাবি আসে তখন তারা হাতে কিছু না কিছু নিয়ে আসে, কেউ আঙ্গুর, কেউ বেদেনা, কেউ উটের দুধ, কেউ এরকম খেজুর, কেউ না কেউ কিছু কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে। আপনার আহলে সুফার অনেক সদস্যগুলো আছে, সাহাবে কেরাম আছে, কিন্তু এই সাহাবি মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু খালি হাতে আসে, মারাত্মক কৃপণ মার্কা সাহাবি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, জিব্রাইল কোথায় যাবে আজকে? মাঝে মাঝে হুসাইন তো আমারও ধরে, আমি তো বেকায়দায় পড়ি, আজকে তোমারও ধরবে, তোমার 12টা বাজাবে আজকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ইচ্ছা করলে পরে বলতে পারতেন, হুসাইন তুমি এখন যাও, কিন্তু বললেন না, তিনি বসে বললেন। হযরত হুসাইন যখন এই কথা বলে ফেললেন, আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, জিব্রাইল আমার বাজায় 12টা, আজকে তোমার বাজাবে 14টা, তুমি আজকে যাবা কোথায়? সঙ্গে সঙ্গে জিব্রাইল চুপ মেরে বসে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল রে আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করেই ফেলেছে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করেই ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসাবে, তোমার পকেটের ভিতরে হাত দিয়ে দাও, আঙ্গুরের ছড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিলাম। হযরতে জিব্রাইল সালাতু ওয়াসসালাম পকেটের ভিতরে হাত দিলেন, আঙ্গুরটা বের করলেন, বের করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আমার নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হুসাইন কে বলেছে কৃপণ তোমার এই সাহাবি? এই সাহাবি তো কৃপণ নয়, এই লোকটা তো কৃপণ নয়, তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছে। কে না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন, কি হয়েছে? পকেটে আঙ্গুর থুইয়া আঙ্গুর বের করে না, পকেটে আঙ্গুর অথচ বের করে না, কি কৃপণ, মারাত্মক কৃপণ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, আমার নবীজি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করে না, চুমু দেয় না, আদর করে না, তাদেরকে সোহাগ করে না, আর বড়দেরকে সম্মান করে না, আমার নবীজি বলেন ওর উম্মত হওয়ার কোনো অধিকারই নাই। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, কিছু কিছু বুড়ো মানুষ আছে ছোট্ট বাচ্চা দেখলি হাত তোলে, আছে না নাই, করা ঠিক না। ছোট্ট বাচ্চা মসজিদে গেলে পরে লাঠি তোলে, আছে না নাই, আছে, এটা উচিত না। ছোট্ট বাচ্চাদেরকে আমার নবীজি একদিন খুতবা দিচ্ছেন, জুমার খুতবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা জুব্বা পরে আসতেছেন, আমার নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজা থেকে কোলে করে নিয়ে এসে প্রথম কাতারে বসায় দিয়া আবার তিনি খুতবা শুরু করে দিলেন। ছোট্ট বাচ্চাদেরকে ইনকারেজ করতে হবে, উৎসাহ দিতে হবে, তাদের সঙ্গে মিশে যেতে হবে, তাদের সঙ্গে কথোপকথন করতে হবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। কারণ ওই শিশুটা যখন বড় হয়ে যাবে, শিশু সন্তান বড় হয়ে গেলে ইসলামী আন্দোলনের সিপাহা সালার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সিপাহা সালার হয়ে যাবে, তাদের সঙ্গে কোনো কড়া কোনো আচরণ করা যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, না না, মারাত্মক কৃপণ মার্কা সাহাবি, আমার নবীজি বললেন, হুসাইন যা বলেছে বলেছ, আর বলার দরকার নাই, এখন তুমি খাও। কেন? না না, আমি খাবো না। কেন? না না, এতক্ষণ ধরে একজন মেহমানকে কত গালাগাল পারলাম, কত গালি দিলাম, এখন ওনাকে একটু খাইতে বলেন, উনি তো মেহমান, উনি আগে খাক, এরপর আমরা খাবো। জিব্রাইল সালাতুয়াসাল্লাম, তিনি তো মানুষ না, ফেরেশতারা খায়, তারা ঘুমায় না, এখন পড়ে গেছেন আরেক বেকায়দায়। হাই আল্লাহ, খাবো কেমনে আজকে? আরে তো বড় মুসিবতে পড়ে গেলাম, কি মুসিবত, খাবো কেমনে আজকে? মহা মুসিবতে তিনি পড়ে গেলেন, খাওয়া তো বুঝি না, খায় কেমনে বুঝি না, ঘুমায় কেমনে তাও বুঝি না। আল্লাহ শুধু, আল্লাহ রসুল শুধু মুসকি মুসকি হাসেন আর জিব্রাইলের দিকে তাকায় থাকেন, জিব্রাইল আজকে তুমি যাবা কোথায়, কবলে পড়ে গেছো আমার নাতির, আমারই ছাড়ে না, আমি ঘরের মধ্যে থাকলে পরে সে আমারে ছাড়ে না, আমারে বলে আপনি ঘোড়া হন, হন ঘোড়া, আমি ঘোড়া হই, হামাগুড়ি দেই, আর আমার ঘরের উপরে হুসাইন বসে, আর আমি গোটা ঘর ঘুরে বেড়াই। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, হুসাইন আর কিছু বলার দরকার নাই, এখন তুমি খাও। না না, আমি খাবোই না, আগে ওই মেহমানকে খাওয়ান, আরো বিপদে পড়লেন। এবার আল্লাহ বললেন, জিব্রাইল রে, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করেই ফেলেছে, তোমাকে কিছু খাওয়াই সারবে। ঠিক আছে জিব্রাইল, তুমি তো মানুষ না, কিন্তু ও তো জানেও না, প্রকাশ করার দরকার নাই জিব্রাইল, আজকের দিনের মতো, এখনকার সময়ের মতো, কিছুক্ষণের জন্য আমি তোমাকে খাওয়ার মতো কিছু সুযোগ আমি আল্লাহ তোমাকে করে দিলাম। আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের দরজায় দাঁড়ায় আছেন, আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে গুরুত্বপূর্ণ দর্স তিনি দিচ্ছেন। যখন তিনি দর্স দিচ্ছিলেন, হাদিস যখন তিনি সবাইকে শোনাচ্ছিলেন, এমন সময় দরজায় যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য তিনি আসতেছেন। একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ও হুসাইন তুমি কোথায় যাও, আইনা তাযহাব, কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, আমার নানার সঙ্গে দেখা করতে যাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, না তুমি যেতে পারবে না। কেন যেতে পারবো না? রসুল এখন গুরুত্বপূর্ণ কথা বলছেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন, এখন গেলে পরে সমস্ত আলোচনা বন্ধ হয়ে যাবে, তুমি এখন যেতে পারবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেপে গেলেন, রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, তোমরা যে নবীজির কথা শুনতে যাও, তোমরা যে নবীজির সামনে সারা দিন রাত বসে থাকো, যার নেতৃত্ব তোমরা ফলো করো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার হাজার গুণে বড়, রাস্তা তাড়াতাড়ি ক্লিয়ার কর, আমি অনেক বড়। আবু হুযাইফা ভয় পেয়ে গেলেন, আরে বাবা, আরো যদি কিছু বলি, আরো কিছু বলবে, আর কিছু বলারই দরকার নাই, কিচ্ছু বললেন না। তিনি রওনা দিলেন, ওই সাহাবী গিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ভাই ওমর, তুমি কি শুনছো, মারাত্মক একটা কথা বলেছে কে? আলীর ছেলে হুসাইন। আলীর ছেলে হুসাইন বলেছে যে সে নাকি আমাদের নবীর চাইতে হাজার গুণে বড়, এটা তো সহ্য হওয়ার মতো কথা না। ওমরে ফারুক ক্ষেপে গেলেন, বললেন, ঠিক আছে, আলীর ছেলেটা সাইজ করা হবে। আলীর ছেলে এত বড় কথা বলে, কালকে আমার ছেলে আবদুল্লাহকে ডাইকে কি বলছে হুযাইফা তুমি জানো? কি বলছে? আমার ছেলেকে ডাইকে বলছে, আবদুল্লাহ এদিকে আয়, তুই আমার চাকর, তোর বাপ আমার চাকর, তোর 14 গোষ্ঠী আমার চাকর, আমার ছেলেকে ডাক দিয়ে কথা বলছে হুযাইফা, আজকে হুসাইনের ব্যাপারে কিছু কথা হবে, চলো রসুলের কাছে যাই। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবার চক্ষু আড়াল করে, সবার চক্ষুকে মানে আড়াল করে আমার নবীজির সামনে গিয়ে দাঁড়ায় আছে, কিন্তু মুখে হাসি নাই, হাসতেছেন না। আমার নবীজি সবচেয়ে কষ্ট পেতেন তখন যখন হুসাইন না হাসতো। আমার নবীজি বলেন, না না, তোমার কি হয়েছে, হাসো না কেন, কি তোমার দুঃখ বলো? না না, আজকে আমি হাসার জন্য আসি নাই, আজকে আপনার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। মানে ছোট্ট মানুষ, বয়স কম, কিন্তু তার সম্মান এত বেশি, এত দাম। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে হাসান হুসাইনের শহীদের মধ্য দিয়া। শাই হুসাইন রাজি আল্লাহ তাআলা বলছেন, নানা আমি আপনাকে আজকে কিছু কথা বলতে চাই। কে নানা বলো, কে নানা বলবো, তবে শর্ত আছে। কি শর্ত? আপনার উপস্থিত যত সাহাবী আছে সবাইকে আপনি ডাক দেন। আমার নবীজি সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, নানা এখন বলো। কে নানা বলবো, আরেকটা শর্ত। কি শর্ত? তুমি একটু শুয়ে পড়ো। আমার নবীজি শুয়ে পড়লেন মসজিদ নববীর ভিতরে। এবার হুসাইন রাজি আল্লাহ তাআলা আমার নবীজির সুন্দর বুকের উপরে বসে গেলেন। কি সম্পর্ক নানা এবং নাতির, নাতির সম্পর্ক কত অটুট, কত মজবুত। বসে পড়লেন, বসে পড়ে বলছেন, নানা আমি আজকে আপনাকে বেশি প্রশ্ন করতে চাই না, আপনার সাহাবা কেরাম এখানে আছে, আমি শুধু আপনাকে তিনটা প্রশ্ন করব। কয়টা? তিনটা প্রশ্ন, আপনি শুধু উত্তর দিবেন। আমার নবীজি বললেন, নানা তুমি আমাকে তিনটা প্রশ্ন কেন, যত প্রশ্ন করবে কোনো আপত্তি নাই, সব প্রশ্নগুলো তুমি আমার সামনে প্লেস করো, বলো আমি উত্তর দিয়ে দেব। এবার হুসাইন বলছেন, নানা আপনি বলেন তো দেখি আপনার পিতার পরিচয়টা কি, আপনার বাপকে আপনি বলেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমার পিতার পরিচয় হলো আবদুল্লাহ। তার বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। এবার তিনি বলছেন, নানা আপনার পিতার নাম আবদুল্লাহ, বাড়ি তার মক্কায়, তার বাপের নাম আব্দুল মুত্তালিব, এতটুকুই তার পরিচয় শেষ। কি এমন তার নাম আছে, আপনি কি জানেন আমার পিতার পরিচয়টা কি? এবার তিনি বলছেন, আমার পিতা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে, তিনি হলেন আমার পিতা গর্বিত পিতা হযরত আলী। এমন বাপ তো আপনার জীবনে কোনোদিন কিসমতে জোটে নাই। আমি আপনার চাইতে বড়, সুবহানাল্লাহ। আমার আসতে দেয় না, মেজাজ তো ওখানেই খারাপ, মেজাজ তো আগেই খারাপ হয়েছে, এটার উত্তরে কেবল হচ্ছে সাহাবায়ে কেরামের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স কম কিন্তু বুদ্ধি, বুদ্ধি কি বেশি আছে না? এরকম বাচ্চা কাচ্চা আছে না? কিছু আছে। আমার নবীজি বুঝতে পারতেছেন, হ্যাঁ ঝাল কেবল শুরু হয়েছে, আমার আমার নাতি কোন দিক দিয়ে কোন কথা মারতেছে বুঝতে পেরেছি, বুঝি সাহাবায়ে কেরাম কোনো বেয়াদবের সঙ্গে করছে। আমার নবীজি বললেন, ও নানা আর কি বলতে চাও, প্রাণ খুলে বলো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা আপনি বলেন তো দেখি আপনার মায়ের পরিচয়টা কি, আপনার মাকে আপনি বলেন। এবার আমার নবীজি বললেন, ও আমার কলিজার টুকরা হুসাইন, আমার মার পরিচয় হলো, আমার মার নাম হলো আমেনা, তার বাপের নাম কি ওয়াহাব জহুরি, বাড়ি কোথায়? মদিনায়। এবার তিনি বললেন, আপনার মায়ের আগেও কিছু নাই পরেও কিছু নাই, আপনি কি জানেন আমার মার পরিচয় কি, আমার মাকে আপনি কি জানেন? আমার মা হলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতিমা, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী ফাতিমা। এমন মা তো আপনার কিসমতে কোনোদিন জোটে নাই। আমার নবীজি একদিকে আনন্দের কান্না, আরেক দিকে জড়ায়া ধরে ললাটি কপালে, চোখে নাকে মুখে গোটা শরীরে চুমু দিয়া বলছেন, কলিজার টুকরা হুসাইন প্রাণটা ভরাইয়া দিলি, আর কি প্রশ্ন আছে, প্রাণ খুলে তুই বল আমার কাছে। এবার তিনি বলছেন, নানা আপনি বলেন তো দেখি, আর বেশি প্রশ্ন করব না, এবার বলেন তো দেখি আপনার নানার নামটা কি। আমার নবীজি যখন প্রশ্ন করল, আমার নবীজির সামনে যখন প্রশ্ন করলেন, এবার নবীজির চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছেন, নানা আমার নানার নাম হলো ওয়াহাব জহুরি। আপনার নানা কি এমন কি? আপনার নানা তো একজন জুয়েলারের ব্যবসা করে, একজন স্বর্ণকার, সোনার ব্যবসা যার মদিনায় ছিল, এতটুকুই তার পরিচয় শেষ, তার আগেও কিছু নাই পরেও কিছু নাই, আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের যার কদম চুমতে পারলে আল্লাহর আরশ পর্যন্ত ধন্য হয়ে যায়। যার সম্মান হলো আল্লাহর পরে, যার নেতৃত্ব দুনিয়ার সব জায়গায়, যার নেতৃত্ব কিয়ামত পর্যন্ত হাশরে প্রয়োজন, জন্মেও প্রয়োজন, তিনি হলেন আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন নানা তো আপনার কিসমতে কোনোদিন জোটে নাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে জড়াইয়া ধরলেন, চুমু খায়া আদর করে সোহাগ করে বারবার বলছেন, নানা রে আজকে আমি নবী হওয়ার পরও আমি তোর কাছে হেরে গেলাম। আমার ভাইয়েরা, আমার নবীজি যদি না মিশতেন, হুসাইন তো কথা বলতে পারতেন না। একদিন ওহী নিয়ে আসছেন জিব্রাইল সালাতাম আমার নবীজির কাছে, নবীজির কাছে তো ওহী আসতো, তিনি যখন শুয়ে থাকতেন তখন আসতো। মা এসা বলেন, আমি যখন বিছানায় শুয়ে থাকতাম একই বালিশে শুয়ে থাকতাম, আমি আর নবীজি একই বালিশে একই লেপের তলে যখন শুয়ে থাকতাম তখনও জিব্রাইল সালাতাম আমার সামনেই ওহী নাজিল করতেন। সুবহানাল্লাহ, বলেন সমস্ত নবীকে ওহী নাজিল, ওহীদ দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে। মুসাকে বলা হয়েছে মুসা তুর পাহাড়ে আয়, সুলাইমান অমুক জায়গায় আয়, কিন্তু আমার নবীজিকে যাওয়ার জন্য বলা হয় না। আমার নবীজি যেখানে দরকার সেখানে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একদিন নবীজি ঘরের মধ্যে আসেন, জিব্রাইল সালাতাম ওহী নিয়ে ভিতরে আসবেন কিন্তু আসতেছেন না। কেন? আমার নবীজি বলেন, ভাই জিব্রাইল ভিতরে আসেন কি না? যাওয়া যাবে না। কেন? নাপাকি কিছু আছে, যেখানে নাপাক আছে সেখানে ফেরেশতা যায় যায় কি বলেন? যায় না। যখন তিনি ভিতরে যাচ্ছিলেন না তখন তিনি তন্ন তন্ন করে খুঁজতেছেন, আচ্ছা ঘরের মধ্যে কি নাপাকি থাকলো, খুঁজতেছেন খুঁজতেছেন কিচ্ছু পান না। হুসাইনকে ডাক দেন, হুসাইন তুমি কি ঘরের মধ্যে কিছু রাখছো? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নানা কেন কি হয়েছে? মুস্কি মুস্কি হাসেন আর বলেন, নানা কি হয়েছে বলেন তো, কি হয়েছে কি, তুমি কি ঘরের মধ্যে কিছু রাখছো? নানা ওই যে ঘরের একটা কোনায় কাপড়ের মধ্যে দুইটা কুকুর কুত্তা বাইন্দা ওখানে রেখে দিছি। কি বুঝলেন? নাতি নাতির যে কাম সেই কামই করছে। আমার নবীজি রাগ করলেন না, আমার নবীজি আস্তে করে মাথায় হাত দিলেন, হাত বুলাইয়া দিলেন আর বলেন, কোথায় রাখছো? নানা কমক জায়গায় রাখছি। আমার নবীজি নিজে কুকুরটা বের করে দিলেন, জিব্রাইলকে ঢুকায় নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নানাও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন নানা কি পৃথিবীতে আর জন্মাবে? বলেন জন্মাবে না, এমন নানা পৃথিবীতে আর আসবে না। কি বলবো, পৃথিবীর সমস্ত সাহিত্যিকের সাহিত্য শেষ হবে, শিল্পীর তুলি শেষ হবে, শিল্পীর কলম শেষ হবে, সব কিছু শেষ হবে, আমার নবীজির আলোচনা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক মা বোন আসছেন, মা বোনদেরকে শুধু বলতে চাই সব কিছুই ঠিক আছে কিন্তু একটা জিনিস শুধু ঠিক নাই, সেটা হলো পর্দা। পর্দা কি ঠিক আছে? পর্দা ঠিক নাই, শুধু দরজার পর্দা জানালার পর্দা আছে, দরজা জানালার পর্দা মাশাআল্লাহ সব কমপ্লিট কিন্তু নিজের গায়ের কোনো পর্দা নাই। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতে যাওয়ার মূল কারণ একটাই ছিল, তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিতেন পর্দার ব্যাপারে। নামাজ পড়লাম পর্দা নাই, হবে না তো, পর্দায় থাকতে হবে। পর্দায় থাকা কি সুন্নত না নফল? পর্দায় থাকা কি ফরজ? হযরতে মা ফাতিমা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত চিন্তা করেছেন, আলীকে বলেছেন, আমার স্বামী আলী গো, আমাকে মৃত্যুর পরেও পর্দার ব্যাপারে চিন্তা করতে হবে, আমার কবর যখন দিবা দিনের বেলা দিবা না রাত্রে বেলা দিবা। সুবহানাল্লাহ। দিনের বেলা যদি জানাজার আয়োজন করো, আমি হলাম বিশ্ব নবীজির কলিজার টুকরা সন্তান, আমার মহব্বতে রসুলুল্লাহর মহব্বতে হাজার হাজার সাহাবী হাজার হাজার মুসলমান আমার জানাজায় হাজির হয়ে যাবে, দিনের বেলা জানাজা হবে, আমাকে কেউ দেখবে না এটা ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমার লাশটা যখন সামনে রাখা হবে, সে কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল, কতটুকু মোটা ছিল, কতটুকু চিকন ছিল, এটা তার অনুমান করতে পারবে। আমার পর্দার ব্যাঘাত ঘটবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, আমার পর্দা টুটে যাবে, মেহরবানি করে রাত্রেবেলা যখন হবে কয়েকজনকে সাহাবিকে সঙ্গে করে নিয়ে, কিছু সংখ্যক মোহরেমকে সঙ্গে করে নিয়া জানাজার আয়োজন করে জানাজার নামাজ পড়ায়া আমাকে দ্রুত সমাহিত করে দিবা। এই সকল কথাগুলো বলেন মা ফাতিমা। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, নিজের পানি নিজেই গরম করলেন, গোসল করলেন, কমপ্লিট হলেন, এরপরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কথা মতো সুন্দর করে তাকে সাজায়া গোছায়া দিয়া গোসল টোসল কমপ্লিট করা যখন হয়ে গেল, তাকে সঙ্গে করে নিয়ে জানাজার প্রান্তরে হাজির হলেন, কয়েকজনকে সঙ্গে করে নিয়া জানাজার নামাজ পড়লেন, জানাজার নামাজ পড়ায়া আবু জার গফারীকে দায়িত্ব দিলেন, আবু জার গফারী তোর দায়িত্ব হলো আমার স্ত্রী ফাতিমার কবরটা তুই খনন করবি। তিনি কবরটা খনন করছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন, কবরটা খনন করতেছিলেন আবার চোখের পানি ফেলে বলছেন, রসুলুল্লাহও চলে গেল, রসুলুল্লাহর স্মৃতিও চলে গেল, আমিও চলে যাব, আমি আর থাকতে চাই না। রসুলুল্লাহ বেঁচে নাই, ফাতিমাও চলে গেল, আর আমার থেকে আর কি লাভ, আমার থেকে আর কোনো লাভ নাই। এই কথা বলছিলেন আর কবর খনন করছিলেন। কবর খনন যখন শেষ হয়ে গেল আবেগ আপ্লুত হয়ে বললেন, কবর, ওরে কবর, তুই তো কথা বলতে পারিস না, কথা যদি বলতে পারতি আমি তোর সঙ্গে কিছু কথা বলতাম। তিনি বললেন, কবর রে, আজকে তোর ভিতরে কাকে রাখতেছি তুই হয়তো বা জানিস না, আজকে তোর ভিতরে যাকে রাখতেছি তিনি হলেন যুন দুনিয়ার সমস্ত মুমিনা নারী যাদেরকে জান্নাত দেওয়া হবে, সমস্ত জান্নাতি রমণীদের সর্দার খাতুনে জান্নাত ফাতিমা, কবররে তুই বেয়াদবি করবি না। এই সকল কথা তিনি বলছিলেন। এরপরে বললেন, ওরে কবর, তুই কি জানিস আজকে তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন এমন একজন, এমন দুইজন সন্তানের জননী যাদেরকে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার বানায়া দেওয়া হবে, হাসান হোসেনের জন্মদানকারিনী মা হযরতে মা ফাতিমা, কবর রে তুই বেয়াদবি করবি না। এইরকম ভাবে শেষমেশ বলে ফেললেন, কবর রে, তোর কাছে অনুরোধ জানাই, তোর ভিতরে আজকে যেই দেহটা যাবে, যেই প্রাণটা যাবে, যেই রক্ত চলে যাবে, যে রক্তের সঙ্গে আমার নবীজির রক্তের মিল আছে, যে দেহের সঙ্গে আমার নবীজির দেহের মিল আছে, এমন একজন মহিলা যিনি রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমা, কবর রে তুই বেয়াদবি করবি না। এই সুন্দর করে যখন কথাগুলো বলে শেষ করলেন, কথাগুলো বলার শেষ করার সঙ্গে সঙ্গে কবর থেকে যখন তিনি উঠে আসবেন, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে আসতেছে, বলতেছে, আবু যর গফারি, ইসলাম তো কবর করেছিস ঠিক আছে, ইসলামের জন্য অনেক পিটন খাইছি সেটাও ঠিক আছে, রক্ত ঝরিয়েছিস তাও ঠিক আছে, কিন্তু এই কবরের জায়গা এমন একটা জায়গা, আমল ভালো হলে এখানে দাম আছে, আমল খারাপ হলে কোনো দাম নাই। ওরে আবু যর গফারি, আমি কবর, আমার চূড়ান্ত কথা হলো আমল যদি ডান হাতের হয় কোনো কিছুই হবে না, শান্তি হবে, এই জায়গায় রহমত প্রাপ্ত হবে, আর আমল যদি খারাপ হয় আমি মাটি এক প্রান্তে চলে যাব, আমার অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে আসবে, হাড় মাংস রক্তগুলোকে একাকার মাটির সঙ্গে করে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার, কোনো সার নাই। সেই কবরের জিন্দেগিতে সবাই যেতে হবে, এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন, প্রত্যেকটা মানুষকে কবরের জিন্দেগিতে যেতে হবে, কোনো মাফ নাই, সবাইকে অবশ্যই হাজিরা দিতে হবে। দুনিয়ার রিমান্ড তো একরকম, রিমান্ডে মাফ পাওয়া যায়, কিন্তু কবর এমন একটা রিমান্ড যেই রিমান্ডে মায়ের কোনো কমতি হবে না, এমন মায়ের হবে, উঠতেও মার, বসতেও মার, চলতেও মার, সব জায়গায় মার হবে, পিছন হবে। কবর হচ্ছে রিমান্ড কাল, কবর কি কাল, রিমান্ড কাল। সেই রিমান্ডে যেন আমাদেরকে না যেতে হয়, আল্লাহ পাক যেন আমাদের জান্নাতের পথ যেন সুরঙ্গিটা আমাদের জন্য করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মায়েরা, সেজন্য বিশেষ করে পর্দার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামকে সামনে রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, আরেকটা কাজ হলো পর্দায় তো অবশ্যই থাকতে হবে, তিনটা থাকলো, পর্দা থাকলো না কোনো কিছুই হবে না। মা ফাতিমা যখন ইন্তেকাল করবেন, আমার নবীজির ইন্তেকাল যখন চলে আসলো, ইন্তেকালের সময় যখন চলে আসলো, ঠিক ছয় মাস পরে তিনি ইন্তেকাল করেন, আমার নবীজি যখন মারা যাবেন, মুমূর্ষু অবস্থা যখন মারা যাবেন, এমন মুমূর্ষু অবস্থায় যখন তিনি পড়ে গেলেন, একবার হুঁশ একবার বেহুঁশ, একবার সুস্থ হন একবার অসুস্থ হয়ে যান, তাকে বিষ পান করা হয়েছিল, সেই বিষ প্রয়োগের কিছু রিয়াকশন মৃত্যুর সময় তার প্রকাশিত হয়েছিল। আমার নবীজি যখন এন্তেকাল করবেন, এন্তেকালের সময় যখন চলে আসছে, মা ফাতিমা আমার নবীজির সেই সকল মুমূর্ষু অবস্থা দেখে সহ্য করতে পারছিলেন না। যখন আমার নবীজি মৃত্যু শয্যায় শুয়ে আছেন, মা এশার কোলের উপরে শুয়ে আছেন, মা ফাতিমার কান্না বন্ধ হয় না, চোখের পানি শেষ হয় না, আমার নবীজি ফাতিমার কান্না সহ্য করতে পারলেন না, তাকে আস্তে করে ডাক দিলেন আর কানের ভিতরে মুখ নিয়ে বললেন, ফাতিমা আর কান্নাকাটি করো না, আমার চোখের সামনে তুমি কান্নলে আমার সহ্য হয় না, ফাতিমা তোমার কোনো চিন্তা নাই, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি ওয়াদা করে যাচ্ছি আমার যখন মৃত্যু হয়ে যাবে, কবরের জিন্দেগিতে আত্মের ভিতরে সর্বপ্রথম তুমি ফাতিমা, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মা ফাতিমার হাসি চলে আসলো, কান্না বন্ধ হয়ে গেল, আমার নবী ইন্তেকাল করবেন, আজরাইল যখন আমার নবীজির জান কবজ করার জন্য আসছেন, দরজায় যখন দাঁড়ায় গেছেন, দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই মা ফাতিমা দেখে ফেললেন বিশাল আকৃতির, আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল ফিগার, তার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, বিশাল ফিগার। ভয় পেয়ে গেলেন, দরজা লাগায় দিলেন। আমার নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহি, আব্বা জান কে যেন বাইরে দাঁড়ায় আছে বিশাল আকৃতির। আমার নবীজি বললেন, ও ফাতিমা, আমি বিশ্বনবী হতে পারি, কিন্তু আমার কাছেও আজরাইল হাজির হয়ে যাবে, সে তো আজরাইল, এতে কোনো সন্দেহ নাই। ও ফাতিমা, সবর ধর, ধৈর্য ধর, ধৈর্যের কোনো বিকল্প নাই, তাকে আসতে দাও। দরজা খুলে দেওয়া হলো, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই জিবরাইল সালাতু আসসালাম দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহি, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আমার নবীজি উত্তর শুনলেন, উত্তর শুনে সঙ্গে উত্তর দিয়া দিয়া বললেন, আজরাইল বুঝতে পেরেছি তুমি কিসের জন্য আসছো, আল্লাহর পারমিশন নিয়ে আসছো, এতে কোনো আমার আপত্তি নাই, আমি মৃত্যুর জন্য এক্ষুনি রেডি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আজরাইল সালাতু আসসালাম আমার নবীজির সামনে যখন তাশরিফ আনলেন, দাঁড়ায় গেলেন, এবার বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, পৃথিবীতে অনেক প্রাণীর জান কবজ করেছি, সব প্রাণীর জান কবজের দায়িত্ব আমার হাতে, আমাকে এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু আজকে এমন একজন মানুষের জান কবজের জন্য আসছি হুজুর, যার কদম, যার সম্মান আল্লাহর পরে, আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে তার জবাব দিতে হবে, জবাব তো দিতে পারবো না হুজুর, এক নাম্বার কথা হলো আপনি আমাকে মাফ করে দেন, আমার বেয়াদবি মাফ করে দেন। আর আমি ওয়াদা দিচ্ছি, পৃথিবীর শুরু থেকে নিয়াজ পর্যন্ত যত প্রাণীর জান আমি কবজ করেছি, আজকে অত্যন্ত আসান করে, সহজ করে আমি আজরাইল আপনার জানটা কবজ করব। এইগুলো কথা বলার পরে আমার নবীজি শুয়ে পড়লেন, মায়েশার বুকের উপরে ছিলেন, বুখারী শরীফের হাদিস, মায়েশার থুতি এবং পেটের মাঝামাঝি অবস্থায় তার মাথাটা ছিল, সব অবস্থায় ছিলেন আজরাইল সালাতু আসসালাম। সেই সময় তিনি আসলেন, এসে আমার নবীজির সুন্দর বুকের উপরে যখন হাতটা রাখলেন, হাতটা রাখার সঙ্গে সঙ্গেই হাড়টা বের করবেন, অপারেশন করবেন, হাড় বের করবেন আজরাইল সালাতু আসসালাম। এই অপারেশন যখন তিনি শুরু করবেন, আমার নবীজি হাত রাখার সঙ্গে সঙ্গেই চিৎকার দিয়ে উঠলেন, বললেন, আজরাইল হাতটা তাড়াতাড়ি সরায় দাও, আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি হাতটা সরাও। যখন তুমি তোমার হাতটা আমার বুকের উপরে রাখছিলা, তখন যেন মনে হলো তোমার হাতটা আমার বুকের উপরে রাখো নাই, যেন মনে হলো গোটা আসমান শুধু নয়, গোটা জমিন শুধু নয়, গোটা পৃথিবী যেন আমার বুকের উপরে চাপায়া দিয়েছ। আজরাইল তুমি তোমার হাতটা তাড়াতাড়ি সরাইয়া নাও। আবার হাত রাখা হলো, আবার তিনি চিল্লায় উঠলেন, আবার হাত রাখা হলো, এবার বললেন, আজরাইল আর সহ্য হয় না, এবার যন্ত্রণা আরো বেশি, তাড়াতাড়ি হাতটা সরায় নাও, আর সহ্য করতে পারছি না আজরাইল রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা সব কষ্ট আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় যে আমার প্রাণের উম্মতের এত কষ্ট হবে, আমি তার দীনের নবী মুহাম্মদ হয়ে সইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ।